Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছেন জফি খান। ভাইয়ের সাথে বলতে চাই, আজকে কিন্তু প্রেতের যেটাকে বলে যে 58তম এপিসোড প্রচার হতে চলেছে, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো না লাগার কোনো অন্ত নেই, বিকজ আজকের প্রতিটা স্টোরি, মানে আজকে একটাই স্টোরি আছে, এবং সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের পিশাচ কাহিনী বা নরঘাতকের একটা ইউনিক স্টোরি। আমি বলবো ঘটনাতে একই সাথে আপনারা সাসপেন্স পাবেন, থ্রিল পাবেন, এবং ভীতিকর পরিবেশে সিস্টেম, এবং লাস্টে একটা ভয়াবহ টুইস্ট পাবেন। মানে এক কথায় দারুণ এক গল্প আমি আজকে শেয়ার করতে চলেছি, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি দেরি করবো না, ঘটনায় চলে যাব। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো যে আপনারা যদি চান ফ্রিতে ঘটনা সেন্ড করবেন, তাহলে সেন্ড করতে পারেন। ঘটনা সেন্ড করার দুটি উপায় আছে, একটা ইমেল, আরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে fred.shadhinmusic@gmail.com। ঠিক আছে, এখানে ঘটনা ঘটনাওয়ার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, এবং আমি যাই আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলেই থাকেন। আমি ফয়সাল আহমেদ। আজ প্রেত পডকাস্টের জন্য একটি ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দিলাম, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি শুনেছিলাম আমার বন্ধুর কাছ থেকে, মানে বন্ধু কালেক্ট করে আমাকে দিয়েছে, এবং বন্ধু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটির নাম দ্বিতীয় সত্তা। বর্ষার দুপুর, যদিও একটু আগের হওয়ার বৃষ্টির পর আকাশ এখন একদম পরিষ্কার, তবুও চারিদিকটা বেশ নিরিবিলি। এমন সময় ভরা নদীর কিনারায় একটা লোক দেখা গেল। নদীর পানি বেড়েছে, আর সে পানিতে মাথাটা অর্ধেক মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে একটা মরা গাছের গুড়ি। তার নজর একটু গুড়িটার দিকে নয়, এবং সে মরা গাছের গুড়ির ফাঁকে যে মৃতদেহটা আটকে আছে সেদিকে। বেশ কিছুক্ষণ লোড়ো দৃষ্টিতে মরাটার দিকে তাকিয়ে থেকে মাথাটা একবার এদিকে ওদিকে ঘোরানো, বাজ পাখির মতো তীক্ষ্ণ সতর্ক ভরা চোখ দিয়ে চারপাশটা ভালো করে দেখে নিল একবার। আশেপাশে কাউকে দেখা গেল না। এমন নির্জনতা দেখে চোখ দুটো নিমিষেই যেন জলজল করে উঠল। লোকটার ধীরে ধীরে এগিয়ে গেল মরা গাছের গড়িটার দিকে, কিন্তু বেশি কাছে যেতে পারল না। অর্ধেক পানিতে আধা ডোবা হয়ে গেছে গুড়িটা। আরো একবার সতর্কভাবে চারপাশটা তাকালো, যদিও কাউকে দেখা যাচ্ছে না, তবুও সতর্ক থাকাটাই হবে বুদ্ধিমানের মত কাজ। চারদিক ভালো করে দেখে ধীরে ধীরে হাতটা উঠে আসলো পরনের সাদা ধুতিটার ওপরে, তারপর এক টান খুলে ফেললো সেটা। ধোঁটটা আস্তে আস্তে নদীর কিনারায় রেখে প্রথমে হাঁটু জল, তারপর কোমর জল অবধি নামল লোকটা। তারপর এক হাতে শক্ত করে মরা গাছের গুড়িটা ধরে আরেক হাত দিয়ে মৃতদেহটাকে ছাড়ানোর চেষ্টা করল। বেশ শক্তভাবে বেঁধেছে, মৃতদেহটাকে আলগা করতে বেশ খানিকটা বেগি পেতে হলো। দেখে যা মনে হলো মরাটা বেশ বেশি দিনের নয়, দু একদিনের পুরনো বলেই মনে হলো। শরীরটা খানিকটা ফুলে উঠলেও বেশি ফুলে ওঠেনি। বেশ কিছুক্ষণ টানা হেঁচড়া করার পর অবশেষে মৃতদেহটা আলগা হলো। আর আলগা হতে আবারও বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখগুলো ঝলঝল করে উঠে পড়ল। ধীরে ধীরে মাথাটা নুয়ে পড়ল মৃতদেহটার দিকে। তারপর নেড়ি কুকুরের মতো দুদিনের বাসি সেই মৃতদেহটার দিকে তাকিয়ে নাক দিয়ে শুঁকতে লাগলো তৃপ্তি সহকারে। মুখ দিয়ে আসলো একটা অস্ফুট আহ শব্দ, যেন মরার গন্ধ পেয়ে রক্ত সচ্চল হয়ে গেছে। সাথে চলার গতিবিধিও খানিকটা বেড়ে গেল। বেশি দেরি করা চলবে না, যদিও এই সময় এদিকে কেউ আসবে না, তবুও সতর্ক থাকতেই হবে। কথাটা ভেবে হয়তো তাড়াতাড়ি টানতে টানতে মৃতদেহটাকে নিয়ে আসতে পড়ল। তারপর প্রথমে নিজের শুকনোর উঠল, তারপর তিনি হিচড়ে মৃতদেহটাকে উঠালো। কোনো দিকে তাকানোর সময় নেই, পানিতে ডুবে এমনিতে মৃতদেহটাকে খানিকটা নরম হয়েছিল। আর তার উপরে হাতের অদ্ভুত আঙ্গুলের ভেদ করে বেরিয়ে এসছে বড় বড় হিংস্র পশুর মত নখ। আর একটা থাবায় বেশ খানিকটা মাংস খুলে আসলো মৃতদেহটা থেকে। কয়েক যুগের ক্ষুধার্ত হিংস্র পশুর মতো মাংসগুলো খেতে শুরু করলো সে বিভৎস লোকটা। পরনের ধুতিটা পড়ে রইল পাশে। পুরো মৃতদেহটাকে অর্ধেক সাবাড় করে বেশি সময় লাগলো না সেই লোকটার। মৃতদেহটার বা মৃত মানুষটার শরীরে মাংস খাওয়ার পর একটা তৃপ্তির ঠিকুর তুলল চোখে মুখে, এক উজ্জ্বলতা যেন খেলা করছে তার। এক অদ্ভুত চেহারা, এক অদ্ভুত ভঙ্গিমা, এক অদ্ভুত ভয়াবহ দৃশ্য। সে যেন কেউই যেন এরকম ভয়াবহ দৃশ্য দেখতে পারবে না। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাশে পড়ে থাকা ধুতিটা তুলে নিল হাতে। তারপর সেটা নিয়ে নিজের উন্মুক্ত হয়ে থাকা দেহে জড়িয়ে নিল। আমারও একবার সতর্ক দৃষ্টিতে রাখলো তার দিকে। দূরে দু একজন লোক দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলে কাউকে দেখতে পেল না। না, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। ধীরে ধীরে গ্রামের রাস্তার দিকে রীতিমতো হাঁটা শুরু করলো লোকটা। মৃতদেহের বাকি অংশ পড়ে রইল সেখানে। সেদিকে একবার ফিরেও তাকালো না সে, দ্রুত পায়ে হেঁটে চলল আইলের পথে। তারপর দেখতে দেখতে মিনিয়ে গেল দুজন। সন্ধ্যার সময় গুটি কতক ছেলেরা মিলে পাড়ার ক্লাবে বসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা লাগাতে না লাগাতে সবাই এসে হাজির হল। কেবল সঞ্জয়ের কোনো দেখা নেই। সবাই যখন সে কথায় বলছিল, হঠাৎ বৃষ্টিতে ভিজতে ভিজতে সঞ্জয় এসে হাজির হল। এসে বলল, আরে খবরটা শুনেছিস তো না?
খবর আবার কিসের খবর?
সঞ্জয় বলল, আরে ওই যে নদীর দিকটাতে নাকি একটা আধা খাওয়া মরা মরা পাওয়া গেছে, সে খবরটা এখনো পাসনি? হ্যাঁ, যদিও সবাই মাথাটা উঁচিয়ে কথাটা শুনল, কিন্তু শোনার পর আবার মাথা নামিয়ে নিয়ে গেল হাতের তাসের কাঠগুলোর দিকে। কেবল একজন বলল,
সে আর নতুন কি, এমন খবর তো প্রায় সময় শোনা যায়,
আর বর্ষার সময় তো আরো বেশি ঘটে, এবার নতুন কি? আর কথা সত্য, প্রায় শোনা যায় নদীর পানিতে মরা ভেসে এসেছে, ঘাটে লেগেছে, আর বর্ষাকালে সে আরো বেশি বেড়ে যায়। কারণ একই তো বর্ষাকাল, অনেক সময় দেখা যায় মরা পড়ার সুযোগটাও পাওয়া যাচ্ছে না, তখন বাধ্য হয়ে মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেয় নদীতে। এটা কিন্তু কেবল হিন্দুদের ক্ষেত্রে যা ঘটে তেমনটা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় মুসলমানদেরও মরাও কিন্তু ভেসে আসে নদীর তীরে। কারণ একটাই, বর্ষায় চারিদিকটা থাকে পানিতে ভরপুর, নিচু এলাকাগুলো একেবারে যেন খাটো বিলের মতো হয়ে যায়, আর মরা আর মাটি দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মাঝে মরা ফাঁসিয়ে দিতে হয়। কথাটা শুনে রীতিমতো সঞ্জয় বলল,
মরা তো আসেই, সে আমিও জানি, এত আধ খাওয়া লাশ এটা শুনেছিস কখন?
অমলদা মানে অমল বসু এতক্ষণ ঘরের কোণে চুপচাপ পেরে টানছিলেন। ছোটদের সাথে তার উঠা বসা থাকলেও প্রয়োজনে বেশি কথা বলেন না, কিন্তু এবার বললেন,
অতবা বড়া ভাসতে ভাসতে গাছের গড়িতে আটকে ছিল, তখন সে শিয়াল অথবা অন্য কোন জীব জন্তু অথবা খায় বসে।
অমল বসুর কথাটা শুনে খানিকটা যুক্তি দিল, সে সঞ্জয় বোধ হয় সেটা তেমন একটা মনে হলো না। সে বলল,
না অমলদা এটা শিয়াল কুকুরের কাজ নয় গো।
বিধু তখন বলল,
তো কার কাজ, হ্যাঁ কি মনে হয় তোর?
বিধুর এমন মন্তব্যের পর সবাই একসাথে হো হো করে হেসে উঠল। কেবল যিনি তখনও চুপচাপ বসে থাকলেন তিনি হলেন অমল বসু। সবাইকে চুপ করতে বলে হাতের একেবারে শেষ হয়ে আসা বিড়িটা আর একটা টান দিয়ে গভীর স্বরে বললেন,
ঘটনার কোনো বলতো কি হয়েছে?
সঞ্জয় এবার অতি উৎসাহের সাথে পুরো ঘটনাটা বলা শুরু করল। যা বলল তা ঠিক এমন ছিল। বিকেলবেলা আকাশ একেবারেই পরিষ্কার, রাতের আগে বৃষ্টি আসে বলে মনে হচ্ছে না দেখে লোকজন কাজে বের হয়েছিল। একজন লোক রীতিমতো ছুটল নদীর মাছ ধরার জন্য। তারাই গিয়ে প্রথম দেখতে পায় সেই জিনিসটাকে। দূর থেকে খুব ভালো বুঝতে না পেরেও কাছে গিয়ে দেখে একটা আঁত খাওয়া মরা পড়ে আছে, নদীর কিনারায় কাছ থেকে পড়ে আছে। পেট থেকে নাড়ি পুরি সব বাড়িয়ে আছে, একেবারে ছিঁড়ে ছুটি আছে চারপাশে। তাদের ভাষ্যমতে তারা সকলেই এখানে মাছ ধরতে এসেছিল, কিন্তু তখন এমন কিছুই দেখেনি। শিয়াল কুকুর বা জীবজন্তুর কাজ নয়, কারণ সেটা হলে তো আশেপাশের দাঁত তো থাকতই, সেটা কিন্তু নেই। তাছাড়া দুপুরের পর বৃষ্টিও হয়নি, সে পানিতে ধুয়ে যাবে, কিন্তু পায়ের দাগ কয়টা ছিল আর সেটা হলো মানুষের, আর সেটা আঁত খাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহর কাছে আছে। সঞ্জয়ের কথা সবকিছু শুনে অমল বসু বললেন,
মানুষের পায়ের দাগ, ঘটনাটা বেশ জটিল মনে হচ্ছে।
এমনিতেই সঞ্জয়কে খুব বেশি একটা পাত্তা দেয় না, কিন্তু অমল বসুর এমন কথা শুনে সঞ্জয় অতি উৎসাহে বলল,
আমি তো সেটাই বলছি, মানুষের পায়ের দাগ থাকবে কেন? আর যারা দাগগুলো দেখেছে সবাই একই কথা বলছে যে বৃষ্টি হয়ে যাওয়ার পর কেউ গিয়েছিল সেখানে। আচ্ছা অমলদা তোমার কি মনে হয়?
শেষ কথাটা বলেই অতি আগ্রহে অমল বসুর দিকে তাকাল সঞ্জয়। অমল বসু কিন্তু তখন জবাব দিলেন না, বরং তার আগে বুক পকেট থেকে একটা বিড়ি বার করে রীতিমতো জ্বালিয়ে মুখ ভর্তি ধোঁয়া নিয়ে কুণ্ডলি আকারে ছাড়তে ছাড়তে বেশ গম্ভীর স্বরে বললেন,
এখন তো বলা যাচ্ছে না সঞ্জু, তবে ভাবতে হবে নি। আর তার আগে তুই এত খবর পেলি কোথায়? আর আমি তো কিছু শুনিনি, এত বড় একটা ঘটনা ঘটে গেল জানতে পারলাম না।
বাকিরা ঘরের মাঝখানটাতে বসে তখনও তাস খেলে যাচ্ছিল, কেউ কেউ হয়তো বা একটু আধটু শুনছিল ওদের কথা, কিন্তু মনোযোগ সেই খেলার দিকে ছিল। এবার অমলবাবু এমন কথাটা শুনে বিধু মানে বিধান চন্দ্র একটা গোলাম বাকি তিনজনের ফেলা তাসের কার্ডের ওপরে সশব্দ ফেলে বলে উঠল,
অমলদা তুমি কিন্তু সঞ্জয়ের উপরে খুব বিশ্বাস করো না, নিশ্চয় আবার ওই যে আমাদের গুল মারতে এসেছে বুঝলে।
এটা সত্য যে সঞ্জয় মাঝে মাঝে মন করা সব আজগুবি ঘটনা এমনকি রসিয়ে বর্ণনা করে যা বিশ্বাস না করে থাকা যায় না, কিন্তু যখন ঘটনাটা পর করে দেখা যায় তখন দেখা যায় ঘটনাটা সত্য হলো 99% নিজের বানানো। আর এই কারণে মাঝে মাঝে অমল বসে বলেন,
সঞ্জু তুই বরং সাহিত্য হয়ে যায় সাহিত্যিক হয়ে যা বুঝলি, রসিয়া গল্প লিখবি, দেখবি বেশ নাম করাবি।
কিন্তু আজ এমনটা ঘটল না, বরং অমল বসু নিজেই সঞ্জয়ের এমন উদ্ভট কথায় বেশ ভাবনায় পড়ে গেলেন এবং ঘরের এক কোনায় বসে একা একা বিড়ি টানতে লাগলেন। বাকিদের কিন্তু সেদিকে নজর নেই, ওদের নজর সে কাঠের দিকে। গ্রামে একটা খেলায় চটে আর সেটা হচ্ছে তাস, জুয়া নয়। এমনিতেই কাজ না থাকলে যা হয় আর কি। সবার মন যখন সেখানে, অমল বসু হঠাৎ বলে উঠলেন,
বুঝলি সঞ্জয় আমি যোগ গুণ ভাগ করে যা বুঝলাম, তা হলো ঘটনাটা মোটামুটি এদিকে যাওয়ার মতো নয়, ভালো করে খুঁজে দেখতে হবে।
অমল বসুর এই কথা শুনে কারো মনে আর তেমনই তাস রইল না, কারণ সবাই জানে অমল বসু বেশি কথা বলার মানুষ নয়, আর তাছাড়া অযথা তার কোনো বিষয় নিয়ে ভাবারও সে লোক নয়। যা বলবেন ভেবে চিনতে একবারই বলে দেবেন। ওনার এমন কথা শুনে সঞ্জয় বললেন,
তাহলে এখন কি করব?
অমল মা বললেন,
কি করব তা তো জানি না রে, তবে হ্যাঁ আগে দেখতে হবে কাজটা কিসের হতে পারে।
নরখাদ
সঞ্জয়ের বলা এই কথাটা বোধ হয় মুখ ফুসকে বেরিয়ে এসেছিল, কারণ বলাটার পরপরে নিজেই নিজেকে রীতিমতো ধিক্কার দিতে সময় লাগলো না, আর তার সাথে পুরো ঘরটা যেন ফেটে পড়ল এক অট্টহাসিতে। এই হাসি কিন্তু বেশিক্ষণ রইল না, কারণ অমল বাবু বলে বসলেন,
নরঘাত
হতেই পারে হতে পারে। অমল বাবুর এমন কথা শুনে সবাই একটু হক চকিয়ে গেলেন। কি বলছেন উনি, নরঘাত এটাও কি সম্ভব নাকি? প্রশ্নটা অবশ্য বিধুই করল, আর করতে অমলতা আবার সে গম্ভীর স্বরে বললেন,
কেন হতে পারে না? তাছাড়া নরঘাত সত্যি হয়, এটা মৃত মানুষের মাংস গায়, কখনো কখনো সুযোগ পেলে জীবিতরও কিন্তু ছেড়ে দেয় না। বোর কথা হলো কাঁচা মাংস হরে চলে ওদের।
অমলবাবুর এমন কথাটা শুনে সবাই যেন পড়ে চলে বসল, সবাই বুকের ভেতরে ডিপ ডিপ করছে, সবার মুখ তুলে তাকিয়ে আছে চশমা পরা মানুষটার দিকে। মানুষটা আর কিছু বলবে এমনটাই সবাই আশা করছিল, কিন্তু না, এই বিষয়ে তিনি আর কিছু বললেন না। পকেট থেকে আরেকটা বিড়ি বার করে ধরাতে ধরাতে বললেন,
আজ তাহলে উঠি, অনেক রাত হলো, বিষয়টা একটু থেমেছে, এই ভাগে বাড়ি যাওয়া হলো, তোরা বাড়ি যা, বেশি রাত করিস না, যা যা বুঝলাম দিনকাল কিন্তু ভালো না।
শেষে কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালেন অমল বসু, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন দরজার দিকে, তারপর কি যেন একটা ভেবে পেছনে তাকিয়ে একটু চিন্তা করে বললেন,
বিধু সকাল সকাল এটা আমার বাড়ি আসিস তো, কাজ আছে বুঝলি।
এই কথাটা বলে আর দাঁড়ালেন না অমল বসু। অমল বসু চলে যাওয়ার পরও সবাই বেশ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তিনি চলে গেছেন, কিন্তু এক একজনের মনে এক এক রকম ভাবনার উদয় হয়ে গেলেন। অবশেষে নীরবতা ভেঙে দীপক বলল,
আমি তাহলে উঠলাম।
এরপর আর থাকা যায় না, একে একে ক্লাব ঘরটা ফাঁকা হয়ে গেল। সত্যি এই ফাঁকা বাড়ি যাওয়া থেকে যাওয়া ভালো, বৃষ্টি যদিও নেমে গেছে কিন্তু আকাশে এখনো কালো মেঘ, কখনো হুট করে বৃষ্টি আসে বলা তো যায় না। পরের দিন বিধু যখন অমল বসুর বাড়িতে পৌঁছালো, তখন সে দেখল তিনি বিছানার উপরে ঝিত হয়ে শুয়ে আছেন, হাতে চলন্ত বিড়ি পুড়ে আছে, আপনি আপনি পুরো বিছানায় নানা ধরনের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখা। মনে হলো তিনি একটা কিছু খুঁজছেন এসব কাগজের মধ্যে থেকে।
এদি তোর জন্য অপেক্ষা করছিলাম, চল এটা দেরি হয়ে গেছে।
কথা শুনে বিধু একটু অবাক হলো, লোকটা কি চোখ বন্ধ করে দেখতে পায় নাকি? বিধু তিপ্পি দেখছে লোকটা এখনো একইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রশ্ন করলো বিধু,
আর বুঝলে কিভাবে আমি এসেছি? তুমি তো চোখ বন্ধ করেছিলে তাই না?
অমল বসু শোয়া থেকে উঠতে উঠতে বললেন,
বোঝা যায় বোঝা যায়,
কিন্তু কোথায় যাবে বললেন না তো।
অমল বসু আলমারি থেকে জামাটা নিয়ে গায়ে দিতে দিতে বললেন,
সারা রাত অনেক গাড়াগাড়ি করলাম বুঝলি, যা দেখলাম সঞ্জু কিন্তু একটুকু বানিয়ে বানিয়ে বলেনি, আবার নরঘাতক আসলে হয়, এরা আসলে নিম্ন শ্রেণীর পিশাচ, খুব বাজে ধরনের পিশাচ, এদের খাদ্য সাধারণত নোংরা পচা বাসি জিনিস, এ ধর বড়া পচা গেলে যে মানুষ কিংবা জীবজন্তু মাংস খায় না, ওই কাঁচা মাছ কোথায় যেসব খাদ্য মানুষের খেতে রুচিতে বাদে, সেগুলোই তাদের খুব পছন্দ ছিল। আবার
অমল বসু এই কথাগুলো শুনে বিধুর বুকটা যেন তুক করে উঠল। পিশাচ, বইয়ের উপন্যাস বেশ কয়েকবার পিশাচের নাম শুনেছে, এখন তো একটা বই রাখা আছে ওই বইয়ের আলমারিতে, কিন্তু অমলদা কোথায় যাবে সেটা তো বলল না। বসুটা আবারও একবার করল বিশ্ব জবাব এলো, অমল বসু একটু হেসে বলল,
পিশাচটাকে ধরতে হবে বুঝলি, নয় তো কখন কি করে বলা তো জানা।
অমল বসু হাঁটছেন, তার ঠিক পেছন পেছন বিধু হাঁটছে, তার যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা, পিশাচ ধরতে যাচ্ছে তারা। বই পড়ছে বিথু। পিশাচ দেখতে যেমন ভয়ঙ্কর হয় তেমন তাদের কার্যকলাপ থেকে বেশি ভয়ঙ্কর হয়। জেনে শুনে এমন বিপদে পড়তে কে বাঁচাইবে? তাছাড়া পিশাচটা আছে বা কোথায়? কেবল সঞ্জয়ের কথা শুনে এমন একটা অভিযানে যাওয়া তো বড়ই নির্বুদ্ধি তার পরিচয় দেওয়া। কিন্তু অমল দা বলেছেন তার কথাতে আর সরাসরি অমান্য করা যায় না। বিথু আমতামতা করে বলল,
অমল দা, গতকাল একটা বই পড়েছিলাম বুঝলে, ওই পিশাচ সম্পর্কে। সেখানে লেখা আছে পিশাচের নাকি বহুরূপী হয়, তাছাড়া তারা যেমন ভয়ঙ্কর দেখতে ঠিক তেমনই তাদের কার্যকলাপও খুব ভয়ঙ্কর। ওদের সাথে লাগা আর মৃত্যুর দুয়ারে পা রাখা কিন্তু একই কথা। কথাটা সত্যি নাকি?
বিধুর কথা শুনে অমল বসু একটু হাসলেন আর বললেন,
কেন তোর বুঝি ভয় করছে?
ভয় করছে, হ্যাঁ সেটা তো করবেই, তাছাড়া এটা তো ভয় পাওয়ার মতোই কাজ, কিন্তু সেটা তো আর মুখ ফুটে বলা যাচ্ছে না। সাহসের ছেলে হিসেবে পাড়ায় বেশ নাম ডাক আছে বিধুর। এখন যদি সে বলে যে সে ভয় পেয়ে গেছে, তাহলে সে অনেক ভারী লজ্জায় পড়ে যাবে। বিধু বলল, না না না, ঠিক ভয় না, কিন্তু আমার তো চাই না সে পিশাচটা দেখতে কেমন, তাছাড়া কোথায় বা থাকে সেটাও তো জানি না, তাই আর কি। তখনই সেই অমল বসু বলল,
রন, আমি তোকে যে শ্রেণী পিশাচের কথা বললাম সেটা সাধারণত মানুষেরই হয়ে থাকে। তাই যেমন আমাকে দেখ, আমাকে কি তোর পিশাচ বলে মনে হচ্ছে? হচ্ছে না তো, ঠিক তেমনই তাদের দেখলে সাধারণ মানুষ বললে ভুল হয়, কিন্তু সেই সাধারণ মানুষের মাঝে ঢুকিয়ে থাকে পিশাচের বৈশিষ্ট্য, বুঝলি? আসলে এরা কেবল খাবারের দিকটার দিক থেকে রীতিমতো পিশাচের লক্ষ্য করে পায়, বুঝছিস? বললাম না, নিম্ন শ্রেণী পিশাচ, এদের তেমন কোনো ক্ষমতা নেই বলেই এমন নোংরা খাদ্য খায়, জীবন্ত শিকার ধরে খাওয়ার শক্তি নেই। তবে হ্যাঁ, কোনো কোনো নিম্ন শ্রেণীর পিশাচ কিছুটা শক্তিশালী হয়, কিন্তু সেটা মানুষের মতোই, দেখিস না কিছু কিছু মানুষের গায়ে বেজায় একেবারে শক্তি হয়ে থাকে, ঠিক যেমনটা ঠিক তেমনই।
কথাটা শুনে বিধু খানিকটা সাহস পায় মনে আর বলল,
ও তাহলে পিশাচ বইয়ের পিশাচের মতো ভয়ঙ্কর নয় এটা বলছো তুমি? এরা নিজের রূপ বদলাতে পারে না? আরে না, পারে না, পারে না, আর পারে না বলে এরা ভয়ঙ্কর নয়, কেবল খাদ্যটা মানুষের মতো করে খেতে পারে না, নোংরা আর পচা বাসি খাবার খায় বলেই এদেরকে সবাই পিশাচ বলেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। তবে হ্যাঁ, তাই বলে তাদের দুর্বল ভাবলে কিন্তু বন্ড বোকামি হবে বুঝলি, কারণ মানুষও কিন্তু মানুষকে খুন করে, তাই না? ওরাও কিন্তু রেগে গিয়ে কেউ তাদের উপরে আক্রমণ করলে ওরাও খুনটুন করে বসে, বেসাবধান।
তখন বিধু বলে উঠল, কিন্তু একটা কথা বলো, আমরা চাচ্ছিটা কোথায়? তাছাড়া কি করবো এটা কি? সঞ্জয় দিলীপ ওদেরকে নিয়ে আসলে তো হতো, তাই না? লোকবল বাড়তে আছে আর কি। বিথুর এই প্রশ্নের জবাবে অমল বসু বললেন,
ও এখন শুধু দেখতে যাচ্ছি, সত্যি আমার অনুমানটা সত্যি হয় তাহলে দেখা যাবে। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি বাঁচালা, আকাশের অবস্থা কিন্তু ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তার আগেই কাজটা সেরে ফেলতে হবে। তুমি
আর কোনো কথা না বলে বিধু অমল বসুর পাশাপাশি হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা আধা চলা মাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে এসে হাঁট ছাড়লেন অমল বসু।
সাধনদা, বাড়ি আছো নাকি? ও সাধনদা,
এক ডাকে ভেতর থেকে সাড়া মিলল। কে যেন খসখসে গলায় বলল,
কে? ভেতরে আসো, ভেতরে আসো, আমি অমল, বাইরে আসো, কথা আছে।
খানিকটা বাদে বাড়ির ভেতর থেকে আবারও শোনা গেল সাধন নামে সে লোকটা বলল,
নাকি, দাঁড়া দাঁড়া।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরেই সে মাঝ বয়সী গোছের সেই লোকটা বেরিয়ে আসলো ভেতর থেকে। বেশি সময় নষ্ট না করে অমল বসু বললেন,
কালকে কি যেন বলেছিলেন?
বসুটা শুনে কি যেন ভাবলো লোকটা, তারপর আনমনে মাথা চুলকাতে চুলকাতে বলল,
ওই না তো, ওটা তো বলছে না কিছু। আর ওই যে দুপুরে বলে তুমি যে নদীর ঘাটের দিকে যাচ্ছিলে, আর লোক নাকি সেটিকে দেখে আসতে দেখলে, মনে নেই? হ্যাঁ,
লোকটা আবারও ফিসফিসে বলল,
সেই কথা শুনলাম কাল নাকি নদীর তারে একটা আধা খাওয়া মোড়া পাওয়া গেছে, কথাটা শুনছো নাকি? হ্যাঁ, সেটা বাদ দাও, পরে
পরে শোনো, এখন আগে সেটা বলো যেটা উত্তর দাও, যেটা প্রশ্ন করেছি সেটা উত্তর দাও, বেশি কথা বলো না।
তখন সে লোকটা বলল, আরে সেটা তো আজও ঘটনা, আমি যাচ্ছিলাম সে নদীর তীরে, ভাবলাম বৃষ্টিটা যখন থামলো তখন একটু ঘুরে আসি। এবার নদীতে বড় বড় মাছ এসেছে, যেদিকে দেখি ওপারে কিশোরের কোনো সম্পর্কে এক আত্মীয় এসেছে না, ও রঘুনাথ, সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে সেদিকে, ভাবলাম হয়তো বা কোনো কাজে গিয়েছিল। কাছে আসতে প্রশ্ন করলাম, ঘটনাটা কি, এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছিল? দেখো তো কান্ড, আমার প্রশ্নের জবাব তো দিলে না, আমাকে উল্টো যেন ভয় দেখার মতো জোগাড় করলো, তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেল। আর যাওয়ার সময় কি বেশি ভাবলে কথা বলছি বোঝাতে পারবো না। কথাগুলো একদমে বলে রীতিমতো থামলো সে লোকটা, তারপর আবারও জিজ্ঞাসু চাহনিতে তাকিয়ে বলল, আরে অমর, কি হয়েছে বলতো? আরে কিছুটা কথাটা বলেই হন হন করে হাঁটা শুরু করলো অমল বর্ষ। তারপর কি যেন ভেবে আবার থমকে দাঁড়ালেন আর বললেন, এবার দেখা হলে বেশ দূরে থেকো, আর এসব কাউকে বলে বেড়াতে যাও না, ঠিক আছে? কথাগুলো বলেই আবারও হন হন করে হাঁটা শুরু করলো অমল বাবু, আর পেছনে বিথু হাঁটছে। কিছু ঢুকলো না মাথায়, রঘুনাথ মিশ্র মানে কিশোরের আমার কানা, আর নিজের নয় দূর সম্পর্কে লোকটার সাথে এর আগেও দেখা হয়েছিল বিথুর, বেশ ভালো ব্যবহার, সবসময় মুখে এক ফালি হাসি রয়ে যায় সবসময়, ছোট হোক বা বড় হোক সবার সাথে হেসে খুলে কথা বলে, বিথুর সাথেও তো কথা হয়েছে। কথায় কথায় জানা গেছে লোকটা কলকাতায় থাকে, কি যেন একটা বড় চাকরিও করে শুনেছে, কয়েকদিন হলো ভাইয়ের বাড়িতে এসেছে লোকটা, এত ভালো একটা মানুষ, পিশাচ, কথাটা যেন বিশ্বাসই হতে চায় না বিথুর। কথাগুলো অমল বসুকে বলতে তিনি ভ্রু কুচকে তাকালেন বিথুর থেকে আর জিজ্ঞেস করলেন,
তোর সাথে কত হয়েছে?
হ্যাঁ হয়েছে তো।
তা কি নিয়ে কথা বলো?
অমলদা, ওই লোকটা ভারী প্রাচণ্ড মনে বুঝলে, তাছাড়া আমাকে তো সেদিন বললো যে আমার যদি কোনো গল্প বই লাগে তাহলে যেন আমি তার কাছে গিয়ে নিয়ে আসি,
তো বললো এই কথা, তাহলে তো হয়ে গেল।
কি হয়ে গেল?
আরে হুট করে একটা লোক লোকের সাথে দেখা করা যায় না, কারণ যারা এখন গিয়ে বলবি বইটা নিতে এসেছি, ব্যাস। আর আমি এই সুযোগে আমার কাজটা শেষ করে, বুঝলে?
মানে তুমি আবার আমার সাথে যাবে নাকি?
তো এখন তোর সাথে কে আছে বুধ? হ্যাঁ, আরে পাগল, তুই যাবি বাড়ির সামনে দিয়ে আর আমি যাবো পিছন দিয়ে, বুঝলি?
অমলদা, লোকটা সত্যি পিশাচ যদি হয় তাহলে
আর দূর এসে হবে না, তাছাড়া তুই তো বললি লোকটা খুব ভালো।
না তা ভালো, কিন্তু তুমি যে বললে। কথাটা বলতে বলতে বিথু যখন কিশোরীদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই অমলদা ফিসফিস করে বললেন,
আমি না আসা পর্যন্ত আটকে রাখিস, ঠিক আছে?
কথা বললেই রীতিমতো দ্রুত বাড়ির পেছনে হাঁটা শুরু করলেন অমল বর্ষ। বিথু দাঁড়িয়ে রইল একা, বুকের ভেতরে ধুক ধুক করছে। অমলদা যদিও এখনো এমন কিছু বলেনি লোকটার সম্পর্কে, কিন্তু সত্যি যদি রঘুনাথ বাবু পিশাচ হয় এসব কথা ভাবছিল, আর হঠাৎ করে বাড়ির উল্টো দিক থেকে কারো মুখ নিজের নামটা শুনে রীতিমতো চমকে উঠল বিথু।
আরে তুমি বিধান না, কিশোরের বন্ধু তো, তাই না? হ্যাঁ,
বিধু দেখল লোকটা তার দিকে এগিয়ে আসছে, মুখে একটা হাসি, মনে মনে নিজেকে শক্ত করলো বিধু, দিব্যি ভালো মানুষের মতোই মনে হচ্ছে, এই লোক পিশাচ হয় কিভাবে? আর হাতি ওটা কি, একটা ছাগল, ছাগল কেন, তবে কি ছাগলটা সে কাঁচাই খাবে? বিধু এক নজর ছাগলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে লোকটার দিকে হয়তো বা বুঝতে পেরে সে লোকটা হেসে উঠলো আর বলল,
আরে ও এইটা, এইটা তো ছাগল, সবসময় আমার সাথেই থাকি, তা বললে না তো, এখানে কি করছো?
বিধু অনেক কষ্টে আমতা আমতা করে বলল, সেদিন বললে না যে একটা বই লাগলে আপনাকে জানাতে, তাই ভাবলাম আর কি। বিধুর এমন কথা শুনে লোকটা হাসি যেন খানিকটা পেরে গেল, আর এক কাল হেসে দিয়ে বলল,
আরে এই কথা, বাড়ি কেন, চলো ভেতরে চলো, ইচ্ছে মতো বই বেঁচে নিবে, চলো
ভিতরে যেতে বলছে লোকটা। ভিতর বুকের ধুকধুকানিটা যেন আরো বেড়ে যাচ্ছে, একটু উচ্চ স্বরে বলল,
না না ঠিক আছে, আপনি একটা দিলেই হবে, সমস্যা নেই।
লোকটা বিধুর হঠাৎ এরকম আচরণে অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু বিধু কিছু বুঝে ওঠার আগে নিজেকে সামলে নিয়ে বলল,
বলছি কি বেশ তো হলো, তুমি কিসে পড়ছো বলেছিলে না?
ও মাধ্যমিকে।
আর রাতে তোমার ক্লাবে গিয়ে দেখলাম বসে বসে কার্ড খেলছো, এই বয়সে কিন্তু কার্ড খেলা ভালো না বুঝলে।
বিধু মাথা নিচু করে শুনছিল রঘুনাথ বাবুর কথা এবং বুকের ভেতরটা যেন তোলপার হয়ে যাচ্ছে, বয়ে হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে। যদিও অমল বসু এখনো নিশ্চিত করে কিছু বলেনি, তবুও বলা তো যায় না যদি লোকটার সত্যি পিসাচ হয় তাহলে। অমলদা এখনো কেন আসছে না? বিধু আশেপাশে তাকায়, কেউ নেই সেখানে,
তাকে ঘুরছো নাকি? হ্যাঁ,
প্রশ্ন শুনে চমকে উঠল বিধু, আমতা আমতা করে বলল,
বাড়িতে কেউ কাউকে দেখছি না, কিশোর নেই। আরে না তো, তুমি তো জানো না কিশোর কয়েকদিন জন্য ওই তার বাবা বাড়িতে গেছে, ওর বাবা মাও গেছে একসাথে বুঝলে।
এবার বিধুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো, তার মানে বাড়িতে কেউ নেই, তাহলে অমলদা কোথায় গেল? আর এত সময় ধরে বাসে কি করছে, এখন কেন আসছে না? অমলদা তো বলল যে তাড়াতাড়ি চলে আসবে, ধীরে ধীরে করুণ দৃষ্টিকে একবার একবার করে তাকাচ্ছে বিধুর দিকে।
বই নেবে না? আমি কি আমার পছন্দ মতো বই নিয়ে আসবো নাকি?
না 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 না, আর থাকুন না এখানে, ভালোই তো লাগছে আপনার সাথে কথা বলতে, বই না হয় পরে নেওয়া যাবে, থাকুন না এখানে।
যদিও কথাটা তাড়াহুড়ো করে বলল বিধু, তবুও বলার সময় কয়েকবার গলাটা যেন কেঁপে উঠল ওর। অমলদা বলেছে তার কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ যেন লোকটা নানা রকম ভাবে কথা বলে ভুলিয়ে রাখে বিধু, কিন্তু আর কতক্ষণ, সময় যেন থমকে গেছে ওর জন্য।
আরে বিধু, এখানে কি করছিস?
চেনা কণ্ঠটা শুনে নীতিমতো চমকে উঠল বিধু, আর পেছনে তাকিয়ে দেখল একটা সাহস যেন ফিরে পেল। ওই তো অমলদা আসছে, কিন্তু সে যে কাজে গিয়েছিল সেই কাজটি কি হয়েছে? বিধু যেন হাফ ছেড়ে পাছে আর বলল,
এই তো অমলদা, তুমি এখানে কেন?
হ্যাঁ, যদিও বিধু জানে আর জানবারই কথা, কারণ তারা তো দুজনে একসাথে এসেছে এখানে, কিন্তু সেই তো তার সামনে দিয়ে চলে গেল লোকটা, সেই কথা তো আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বুঝতে দেওয়া চলবে না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। অমল বসু ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে হাসি মুখে প্রশ্ন করল,
আপনি বোধ হয় কিশোরের কাকা হন তাই না?
আগে হ্যাঁ।
প্রশ্নটা শুনে নজর চলে গেল লোকটার পাশে দাঁড়িয়ে থাকা ছাগলটার দিকে। সেটা দেখে লোকটা হাসি মুখে বলল,
আমার পোষা ছাগল, তাছাড়া কলকাতাতে যাদের ছাগলের বেশ কদর আছে বুঝলে।
এতক্ষণ ছাগলটার দিকে তাকিয়ে ভালো করে নজর দিল বিধু, সত্যি ছাগলটা বেশ বড়, কানগুলো যেন ছুলে পড়েছে। অমল বসু এগিয়ে গেলেন ছাগলটার দিকে, পরম স্নেহে হাত পুড়িয়ে বুলাতে লাগলেন সেই জন্তুটার গায়ে। আর তার পরে যা ঘটল সেটা একেবারে কল্পনাতীত ছিল। অমলদা হঠাৎ করে কষে একটা লাঠি খসিয়ে মারলেন ছাগলটার গায়ে, আর সে আঘাতে সে সজোরে ডেকে উঠল। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে বিধু কিংবা রঘুনাথ দুজনে কিছু বুঝে উঠতে পারেনি। বিধু এক সেকেন্ডের জন্য দেখল অমল বসু ছাগলটাকে সজোরে আঘাত করার সাথে সাথে দপ করে উঠল রঘুনাথ বাবুর দুটো চোখ, ঠিক যেমন রাতের বেলা চলে উঠে শিয়ালের চোখ জল জল করে। মনে হলো অমল বসু ছাগলটাকে নয় বরং তাকে নাথি কষিয়ে দিয়েছে। মুখটা ব্যথায় কুকিয়ে আসলো একটুখানিকের জন্য, বিধু অত ভাগ হয়ে গেল। অমল বসু থেকে এমন আচরণ সে কখনো আশা করেনি, তাছাড়া তিনি তো এমন মানুষ নন, তাহলে হঠাৎ এমন আচরণই বা কেন করলো? রঘুনাথ বাবু কিছু করল না, যেমন মুখটা গম্ভীর হয়ে বলল,
অবলা জীব তো, তাদের এমন ভাবে আচরণ করা ঠিক না। না না না, দুঃখিত, কিছু মনে করবেন না, আসলে বুঝতে পারিনি, হুট করে ছাগলটা এমন লাভ দিয়ে উঠলো তো, তাই একটু ভয় পেয়েছিলাম আর কি, আশা করি মনে করবেন না কিছু। বিধু যাবে নাকি আমার সাথে? গেলে চল।
দ্রুত বিনয় স্বরে কথাগুলো বলে বিধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন অমল বসু। বিধু বলল,
হ্যাঁ অমলদা চলো যাবো।
তখন সে লোকটা বলল,
সে কি তুমি না বই নিতে আসলে?
হ্যাঁ সে পরে নিয়ে যাবো না, আর যাই।
অমলদা ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছেন, এখন দ্রুত বিধু দ্রুত পা চালিয়ে ওনার সাথে যাওয়া শুরু করলো। বিধু কিছুটা বলার আগে তিনি বললেন,
দেখলি?
চোখটা চলচল করে উঠেছিল একেবারে, মুখটা কেমন যেন করে উঠলো।
হবারই তো কথা। অমল বসু কিন্তু আর কিছুই বললেন না, পুরো রাস্তাটা কি যেন ভাবতে ভাবতে হেঁটে চললেন, আপন মনে হেঁটে চললেন। কিন্তু বোধকুর মনে এক অন্যরকম প্রশ্ন যেন উঁকি মারছে। সবগুলো প্রশ্নের উত্তর তার দরকার, কিন্তু অমল বসুর এমন ভাবুক আর নীরবতা দেখে প্রশ্নটা করতে পারছেন না। ওরা যখন নিজেদের গ্রামে পৌঁছে গেল তখন বিধু বলল,
অমলদা
কি বুঝলে? অমল বসু বেশ কিছুটা সময় নিলেন এই প্রশ্নের উত্তর দিতে এবং বললেন,
দ্বিতীয় সত্তা।
প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় সবাই ক্লাবে হাজির, কেবল যে মানুষটা আসেনি তিনি হলেন অমল বসু। সবাই নিজেদের মধ্যে গল্প গুজব করলেও বিধু মন সেদিকে কিন্তু নেই, ওর চোখ বারবার দরজার দিকেই যাচ্ছে, মনে বলছে অমলদা এখনো এলো না কেন? সকালে তো কিছুই বলল না, কেমন কি যেন বলল, দ্বিতীয় সত্তা। এই দ্বিতীয় সত্তার অর্থটা আমার কি? আর বেশ কিছুটা সময় কেটে গেল, তারপর হঠাৎ বিধু দেখল, ওই তো অমল বসু আসছেন। ওর মনটা চঞ্চল হয়ে উঠল। অমল বসু ক্লাব ঘরে ঢুকেই প্রতিদিনের মতোই এক কোণে গিয়ে বসে পড়লেন, বিধু গিয়ে বসল ওনার পাশে। তিনি কিন্তু বিধুর দিকে তাকালেন না, মনে হচ্ছে কি যেন একটা ভাবছেন। বেশ কিছু দূর চুপচাপ বসে থেকে হঠাৎ গম্ভীর গলায় পড়ে উঠলেন,
লোকটা রাক্ষস নাই কক্কর, কিছু বোঝা যাচ্ছে না বুঝলি?
মানে তুমি না বলে পিশাচ? প্রশ্নটা করল বিধু। অমল বসু বিধুর দিকে তাকিয়ে বলল,
বললাম না কিছু বোঝা যাচ্ছে না, বড় জটিল লাগছে সবকিছু, ঠিক বুঝতে পারছি না।
তাহলে এখন উপায় কি? অমল বসু কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, এক মনে কি যেন হিসেব করতে লাগলেন। কিন্তু বিধুর মন স্থির নয়, তার মনে অনেক প্রশ্ন যেন এখনো কি মারছে, অথচ অমলদা তাকে কিছুই বলছে না।
অমলদা
কে? দুটার মধ্যে সত্যি কি ভয়ঙ্কর কিছু আছে?
কেবল বুঝতে পারছি না
ঠিক কি আছে ওর ভিতরে, তবে কিছুটা আছে, প্যারানর্মাল কিছু একটা আছে।
তুমি যে সকালে গেলে না, কি দেখলে?
না তেমন কিছু না,
ভেবেছিলাম বাড়ির পাশে মজা হাড়গোড় দেখতে পাবো, সেগুলো তো কিছু নেই, দুটা ভারী চালা
হাড়। কথাটা একটু যেন জোরে বলে ফেললো বধু, এবং এতক্ষণ বাকি ছেলেরা নিজেদের মধ্যে গল্প করছিল, কেউ কার্ড খেলছিল, কিন্তু এবার তাদের সবাই নজর গেল বিধুর দিকে। অমল বসুর ধীরে ধীরে বললেন,
যাবি নাকি আজ?
বিধু চাপা সরে বলল,
কোথায়?
কিশোরীদের বাড়ি থেকে। আমার বিশ্বাস লোকটা নিশ্চয়ই রাতে বের হবে,
আর বের হয় কি করে সেটা দেখে যাবো, যাবি?
অমল বসুর মুখে সেই কথাটা শুনে ইতিমধ্যে বিধু হার হিম হয়ে গেল। লোকটা যে ভয়ঙ্কর কিছু সেটা জেনেও অমলদা চাইছে রাতে যেতে। পিশাচ না হোক, রাক্ষস তো হতে পারে, পিশাচ আর রাক্ষসের মধ্যে তফাৎটাই বা আছে কি জানা নেই বিধুর। কিন্তু যা বুঝল ওর শরীর ঘামতে শুরু করলো এতে। বিধু ধরা গলায় বলল,
পাগল হলে নাকি?
অমন এক ভয়ঙ্কর লোকের কাছে তুমি রাত্রেবেলা যাবে?
কাছে যাবো, কে বললো? দূর থেকে দেখবো বুঝলি,
কিন্তু আমি যে শুনছি ওরা নাকি অনেক দূর থেকে মানুষের গন্ধ পায়। অমল বসু ধীরে ধীরে তাকালেন বিধুর থেকে, তারপর বললেন,
ভয় করছে?
আমার একই প্রশ্ন, ভয় করবেই বা না কেন? তাছাড়া তখন না হয় দিন ছিল, কিন্তু তারপরে রাতে বিধু ওর দাদিমার কাছে শুনেছে তিনি বলতেন, ভূত প্রেতরা দিনের বেলায় মানুষের কোনো ক্ষতি করতে পারে না, ওদের শক্তি আসে রাতের বেলা, আর যত রাত বাড়ে ওদের শক্তি তত যেন বেড়ে যায়। দিদিমার কথাটা মনে পড়ল বিধুর, বুকের ভেতরে কেমন যেন ধুক ধুক করে উঠল, আমতামতা করে বলল,
হ্যাঁ হ্যাঁ যাবো, আচ্ছা ঠিক আছে, যখন যাবো আমি তোকে ডেকে দেবো, ঠিক আছে?
কথাটা বলেই পকেট থেকে একটা বিড়ি বার করলো অমল বসু, তারপর সেটাতে আগুন জ্বালিয়ে টানতে টানতে বেরিয়ে গেল ক্লাব ঘর থেকে। বিধু তখনও কাঠের মতো শক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। রাতে ঠিক মতো খেতে পারলো না বিধু, বারবার অমলদার কথা মনে পড়ছে। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি? হতে পারে, বলা তো যায় না, যদি
তা না হয় তাহলে এমন কাজ কেউ করতে চায়? বিদু শুয়ে পড়ল, এক দৃষ্টিতে প্রতিজ্ঞা করল কোনোভাবেই সে যাবে না, অমরদা যতই ডাকুক না কেন ঘর থেকে বের হবে না। বিদুর এমন দৃঢ় প্রতিজ্ঞা কিন্তু রইল না, চোখ কিছুক্ষণের মধ্যে ডেকে আসলো বিধুর। হঠাৎ জানালার উপাস থেকে একটা ডাক যেন তার ঘুমটা ভেঙে দিল, গান খাড়া করে শুনতে থাকে। হ্যাঁ ফুল শুনেনি, মন বসে এসেছে, আবার শুনতে পেল,
বিধু বিধু
অমলদা।
হ্যাঁ,
বিধু আর কোনো কথা বলল না, নিস্তব্ধে পেরিয়ে আসে ঘর থেকে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বাড়িটার পিছনটায়। বাড়ির পিছন যেতেই চমকে উঠল বিধু, ওইটা ওইটা কে, অমন করে চলছে কেন? রক্ত হিম হয়ে গেল বিধুর। দিদিমা বলত, শোন রাতের বেলা ভূত প্রেত সুখসলে আগুনের মতো সঞ্চল করে, ওদের সু কিন্তু তোর মতো দুইটা না একটা। বিধুর হঠাৎ করে দাদির এই কথাটা মনে পড়ে পা কাঁপতে শুরু করলো। তবে কি রঘুনাথ রঘুনাথ বাবু এসেছে? আর কলার নকল করে ডাকছে ওকে? হতে পারে, সেদিন লোকটা বলেছিল সে নাকি একদিন ওদের ক্লাবে এসে উকি দিয়েছিল, তারা তো দেখতে পায়নি। সেদিন ভয়ে বিধুর কান্না যেন আসতে লাগলো, হয়তো আর একটু কেঁদে দিত, কিন্তু তার আগে কে যেন বলল,
বিধু বিধু কি হলো তোর?
আমারও সেই কণ্ঠটা, চাঁদের আলোয় যেন বেজায় বেশি। দূরের জিনিসগুলো না দেখা গেলেও কাছের জিনিসগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে। ভয়ে চোখ দুটো যেন বন্ধ করে ফেলল সে। এবার ধীরে ধীরে চোখ খুলে ফেলল বিধু, তাকাতে দেখে আমর বসু দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা আধা পোড়া বিড়ি যেন চলছে এক নাগারে। পুরো ঘটনাটা বেশ বুঝতে সময় লাগলো না ওর। বাড়ির পেছনের দিকটায় গাছপালা বেশি, চাঁদের আলোয় ঠিকঠাক মতো পৌঁছায় না সেখানে, তাই প্রথমে বুঝতে পারেনি বিধু ঘটনাটা হলো অমর বসুর হাতে আধা পোড়া বিড়িটা তখনও চলছিল, কিন্তু সেটা হাতে নয় মুখে, কিন্তু দূর থেকে সেটাকে ভূতের চোখ বলে মনে হচ্ছিল। দিদিমা ভূতের গল্প শোনার আগে ঠিক বলত, শোন আসলে মনের ভয়টাই আসল ভয়, মন যদি শক্ত থাকে তা নিয়ে সব ভয় কিছুই না। বিধু মনে মনে ভারী লজ্জা পেল, এবং সাহসী ছেলে হিসেবে তার নাম ডাক অনেক আছে, আর সে কিনা এমন বোকার মতো চিন্তা করল। মনে মনে নিজেকে বলল পিকু ব্যাগটা, কিন্তু পরক্ষণে মনে হলো তারা এখন যে কাজে আছে সেটা পিকু ছাড়া আর কেউ করতে পারে না।
এরে তখন থেকে এমন করে কি ভাবছিস বলতো? হ্যাঁ,
কথাটা শুনে যেন চমকে উঠলো বিধু, কারণ তার কাঁধে একটা হাত এসে পড়েছে আর সেই হাতটা খুব ঠান্ডা। বিধু আমতা আমতা করে বলল, ও
অমলদা তোমার তো হাত ঠান্ডা কেন, ঘটনা কি বলতো?
অমলদা বলল,
মাছ ধরতে গিয়েছিলাম বুঝলি,
মাছ ধরতে গিয়েছিল অমলদা। কথাটা শুনে যেন বিশ্বাস করতে চাইল না বিধু, যে মানুষ দিনের বেলাতে কখনো মাছ ধরতে যায় না সে রাতের বেলা কিসের জন্য মাছ ধরতে গিয়েছিল?
বিধু বলল, মাছ মাছ দিয়ে কি করবে?
বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল, নয়তো কিছু দেখা যাবে না।
বিধু আর কথা বাড়ানো না, কারণ অমর বসু ততক্ষণে হাঁটা শুরু করে দিয়েছে, সেও হেঁটে চলেছে তার পিছন পিছন। কিন্তু মনের ভিতরে স্বস্তি নেই, নাকে কেমন যেন একটা পচা দুর্গন্ধ আসছে, নাক টেনে রীতিমতো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পচা গন্ধ বটে, আর এমন গন্ধ কেবল একটা জিনিস থেকেই আসতে পারে, সেটা হলো পচা মাছ। কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে? তাছাড়া তারা তো হেঁটে চলেছে, তাই গন্ধটা নিশ্চয় পেছনে পড়ে যাওয়ার কথা, কিন্তু তেমনটা তো হচ্ছে না। একই ভাবে যেন উৎসুক গন্ধটা নাকি আসছে। বেশ কিছুক্ষণ পর বিধু বুঝতে পারলো বিষয়টা, গন্ধটা কেন পেছন থেকে আসছে না, কারণ গন্ধটা আসছে অমল বাবুর কাছ থেকে। বুকটা একটু খানিকটার জন্য ধক করে উঠল বিধুর। পচা মাছ, অমলদা সেদিন ওকে বলেছিল বটে যে ওগুলো পিশাচের খাবার, কিন্তু তাই যদি হবে তাহলে এমন কিন্তু অমলদার শরীর থেকে কেন, গা থেকে কেন আসবে? আর নিশ্চয় সে পচা মাছ গায়ে মাখেনি। তবে কি নিজের বোনকে নিজেই যেন একটু ধমক দিল বিধু, হতেই পারে না। তাছাড়া সে তো নিজেই বলল যে মাছ ধরতে গিয়েছিল, হতে পারে সেখানে মনে মনে একটা যুক্তি দাঁড় করালো বটে, কিন্তু সেটা একটু দুর্বল বটে। বিধু হাঁটার গতি খানিকটাও কমিয়ে দিল, আর কমিয়ে দিতে অমল বসে বললেন,
রে জোরে হাঁটতে পারিস না? হ্যাঁ।
তখনই বিধু আর কোন উত্তর দিল না, কেবল হাঁটার গতিটা সামান্য বাড়িয়ে দিল। তাতেই তার অমল বসুর দিকে রীতিমতো দূরত্বে দেখা যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর অমল বসু কিশোরীদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বিধু চারিদিকটা ভালো করে দেখে নিল, এখানে যে এর আগেও অনেকবার এসেছে কিন্তু রাতে একেবারে প্রথম। চারিদিকে যেন নিস্তেজ হয়ে গেছে, কোন রকম শব্দ নেই। অমল দা ফিস ফিস করে বলল,
বাড়ির পিছনে যেতে হবে।
বিধু আমতা আমতা করে বলল, কিন্তু কেন?
গেলে বুঝতে পারবি বুঝলি, চল তবে সাবধান, কোনো কথা বলবি না।
কথাটা বলে পা টিপ টিপ করে রীতিমতো বাড়ির পেছনের দিকটায় এগিয়ে গেল অমল পরশু। বিধু চলল ওনার পিছু পিছু, আর যেতেই একটা উৎকট গন্ধে যেন দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো। অনেক কষ্টে না চেপে দাঁড়িয়ে থাকল সে বিধু, এত গন্ধ কিসের? প্রশ্নটা করতে পাশ পিটে দেখল অমল বসু তাকিয়ে আছে দরজাটার দিকে, দরজাটা বন্ধ। কিন্তু বেশিক্ষণ আর বন্ধ রইল না, মুখটা খুলে গেল। তারপরে একটা মানুষ বেরিয়ে আসলো ঘরের ভেতর থেকে, লোকটাকে সে চিনে, এ তো সেই রঘুনাথ বাবু, কিশোরের কাকা। রঘুনাথ বাবু চারিদিকে একবার তাকালো, তারপরে ধীরে ধীরে আসলো ওদের দিকে, কিন্তু বেশি দূর এগোয় আসলো না, হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর নিচের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ধীরে ধীরে বসে পড়ল মাটিতে। তারপর হাত দিয়ে সেই জিনিসটা তুলে মুখের কাছে আসলো, সে খুব চেনা একটা জিনিস, মাছ, মরা মাছ। এবার বিধু বুঝলো এখানে আসতে কিসের গন্ধ আর দম বন্ধ কেন হয়ে আসছিল, আর মাছগুলো নিশ্চয়ই অমল তা এনে রেখেছে, আর তাই তার গা থেকে গন্ধটা আসছিল। রঘুনাথ বাবু কিন্তু কোনো দিকে তাকালো না, একভাবে রীতিমতো গিলে ফেললো সে পচা মাছগুলো। কিন্তু হঠাৎ করে মাথাটা তুলে চারিদিকে তাকালো। অমল দা আস্তে আস্তে বিধুর হাতটা ধরে টেনে টেনে নিয়ে চলল, যেতে যেতে বলল,
মানুষের রক্তের গন্ধ পেয়েছে।
বিধুর গলায় রীতিমতো তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা কথাও যেন বের হচ্ছে না। সে নিজের চোখে দেখলো এটা, নাকি স্বয়ং স্বপ্ন? না, স্বপ্ন নয়, সত্যি। আমতা আমতা করে বলল,
তার মানে লোকটা সত্যি পিশাচ?
না, পিশাচ না, তবে লোকটার মধ্যে পিশাচ সত্তা আছে, দ্বিতীয় সত্তা সে নরঘাতক।
পিশাচ সত্তা?
বুঝিনা তো, আসলে সে মানুষ কেবল আচরণে কিন্তু খানিকটা পিশাচের ছোঁয়া আছে আর কি, এছাড়া কিছু না।
তাহলে এখন কি করবে?
অমল বসুর এই প্রশ্নের উত্তর দিলেন না, আর বললেন,
বাড়ি যেতে পারবি তো নাকি?
হাঁটতে হাঁটতে ওরা ক্লাবের সামনে এসে দাঁড়ালো। বিধু টেরি পায়নি, প্রশ্নটা শুনে চারিদিকে তাকিয়ে বিধু বলল,
পারবো।
এই ঘটনার পর বেশ কয়েকদিন অমল বসুর সাথে দেখা মিলল না। বধুর বাড়িতে গেলেও খোঁজ পাওয়া যায় না, ক্লাবেও আসে না, বলা নেই কোন এই মানুষ এমন করে নিরুদ্দেশ কিভাবে হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা ক্লাবে বসে সময় আটাতে ছিল, বিধু ছিল, হঠাৎ করে অমল বসু হাজির হলো। তাকে দেখে সবাই যতটা অবাক হলো ততটা বেশি অবাক হলো ছাগলের দড়ি দেখে। ছাগলটা বেশ বড়ই, এবং একজন বলল,
অমল দা, এ কি গো, সন্ধ্যাবেলা ছাগল নিয়ে ঘুরছো কেন?
অমল বসু বলল,
খাবো তাই।
কথাটা শুনে সবাই অবাক হলেও এমন ছাগলের মাংসের লোভ কেউ ছাড়তে পারল না। পরের দিন সকালে দেখা গেল ক্লাবের আম গাছটা একটা ডানে ঝুলে রয়েছে কারো ছাগলের চামড়া, আর সেদিকে একে দৃষ্টিতে তাকিয়ে আছে রঘুনাথ বাবু। রাতে এমন গুরু ভোজনের পর কেউ আর বাড়ি ফিরেনি, তাছাড়া রাতও হয়ে গিয়েছিল, তাই সে যেখানে পারে ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম থেকে উঠে রঘুনাথ বাবুকে এক দৃষ্টিতে আম গাছের ডানের দিকে ঝুলে থাকা সে চামড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে সবাই খানিকটা অবাকই হল। কেবল অবাকের সাথে জমা পড়ল ভয় পিথুর মনে, সে রাতে লোকটার আসল পরিচয়টা দেখেছিল সে। বিধু ধীরে ধীরে অমল বসুর দিকে তাকালেন, দেখল ওনার মুখে এখনো মৃত হাসি। রঘুনাথ বাবু ঘুরে তাকালো অমল বাবুর দিকে, আর তাকাতে জোয়ালটা যেন শক্ত হয়ে উঠল, বাজ পাখির মতো শক্ত হয়ে উঠল, আর অদ্ভুত এক লাল দৃষ্টিতে যেন তার চোখ লাল লাল হয়ে গেল, আর মুহূর্তেই যেন জল জল করে উঠল, এ যেন জোনাকি পোকার মতো। তারপর আমারও মিলিয়ে গেল। লোকটার এমন উদ্ভুট আচরণ সবাই হতভম্ব হল, কিন্তু তার থেকে বেশি অবাক হল যখন রঘুনাথ বাবু বললেন,
আপনার সাথে সেদিন কথা হয়েছিল তাই না?
আগে হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, আবারও কথা হবে,
একটা জরুরি কাজ পড়ে গেল আর কি।
কথাটা বলতে বলতে লোকটা হাঁটা শুরু করল। অমল বসু পিছন দিকে দেখে বললেন,
সন্ধ্যে আসবেন ক্লাবে।
অমল বসু এমন কথা বিধু এক প্রকার আঁতকে উঠলেন, কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করল,
সেদিন অমন ভয়ঙ্কর কিছু দেখার পর তুমি বললে কথাটা?
হ্যাঁ, এটা বলতে পারলে?
অমল বসু গাছের ডানের দিকে ইশারা করে বললেন,
ওটা কি?
ছাগলের চামড়া।
কার ছাগলের চামড়া?
প্রশ্ন শুনেই চোখেতে বিদ্যুৎ খেলে গেল পুরো শরীর।
তাই তো, গত রাতে বিধু খুব একটা কিছু লক্ষ্য করেনি, এমন ছাগল তো রঘুনাথ বাবুরও ছিল।
সেদিন কে যেন বললো ছাগলটা নাকি চুরি হয়ে গেছে, অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি। আর
বিধু অমল বাবুর দিকে তাকালো, দেখলো লোকটার মুখে একটা রহস্যময় হাসি। মনে পড়ল ছোটবেলায় দিদিমার বলা সে গল্পের কথা। দিদিমা বলেছিল, এক ছিল রাক্ষস, সে তার জীবনে লুকিয়ে রেখেছে সাত সমুদ্র তেরো নদীর উপরে এক গভীর জঙ্গলের একটা পুকুরের বড় মাছের পেটে। কিন্তু হঠাৎ সেই পুকুরে এক বিশাল অজগর সাপ পড়ে গেছিল, আর পুকুরের সব মাছ খেয়ে ফেলল। সেই মাছটাও খেল যে মাছটা পেটের রাক্ষস নিজের প্রাণ লুকিয়ে রেখেছে, আর এতে রাক্ষসটা তার রাক্ষস রূপ থেকে বেরিয়ে এসে মানুষের মতো হয়ে গেল।
সুজেশভাই, এই ছিল ঘটনা। গল্পটির মূল লেখক সজীব মাহমুদ নীল। গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এটা একদম পারফেক্ট একটা নরখাদক বা পিসাচ স্টোরি ছিল। আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে, সবার কাছে ভালো লাগবে। আশা করছি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় ভাই এবং ফিরোজ বলছি, ফয়সল ভাই, এবং আশা করছি আপনার স্টোরিটা শুধু আমার কাছে নয় সবার কাছে খুব বেশি ভালো লেগেছে, বিকজ স্টোরিটা বেশ ইউনিক একটা স্টোরি ছিল। এবং অনেকদিন পর একটা পিসাচ গল্প আমরা পেলাম এবং পিসাচ কাহিনী পড়তে পারলাম। এটা আসলে আমার জন্য অনেক বেশি একটা আনন্দময় ব্যাপার আমি মনে করি। দিস ইজ অ্যাবসলুটলি সুপার ফাইন স্টোরি, ওয়াও। এবং আমি এই ধরনের আরো অনেক অনেক গল্প আপনার কাছ থেকে আশা করবো ভাই, আপনি সময় করে লিখে লিখে পাঠিয়ে দিবেন। আপনার প্রতিটা গল্প আমি ডেফিনেটলি পড়তে চাই, এবং আপনাদের গল্প আপনার গল্প পড়তে পারলেই মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। আপনি এরকম কানেক্টেড অনেক স্টোরি আছে যেগুলো আপনি ধীরে ধীরে লিখে পাঠিয়ে দিবেন, এটাই একমাত্র চাওয়া থাকবে আমার। আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা লাইভ সেশনে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর দিস বিউটিফুল স্টোরি। পিসাচ গল্প বলা যেতে পারে, বা দ্বিতীয় সত্তা পিসাচ, পিসাচ কাহিনী দ্বিতীয় সত্তা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস পিসাচ স্টোরি। চলে যাই আমরা মোটামুটি আপনাদের সাথে গল্প গুজব করতে, চলে যাচ্ছি সরাসরি লাইভ সেশনে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড রাইট নাও আমাকে আবারও শুনছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমি লাইভে আবার আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এবং আপনাদের সাথে টুকটাক কিছু আলাপ আলোচনা করবার জন্যই আজকে আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম। মনে হলো যে আপনাদের সাথে আসলে গল্প করাটা উচিত। সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে টুকটাক কিছু আলাপ আলোচনা না করলেই নয়। আমি জানি আমার হয়তো সাউন্ডটা আজকে একটু ডিস্টার্বিং হতে পারে, বিকজ মাইকের অবস্থা খুব একটা ভালো না। সো এই জন্য প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, যাতে কেউ মাইন্ড না করেন। আমি একটু চেক করছি আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এক্স্যাক্টলি, এবং আমি যেটা বুঝতে পারছি আমার সাউন্ড একদম ক্রিস্টাল আছে এবং ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আমাকে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সাথে কিছু কথোপকথন না করলেই নয় আসলে, বিকজ আপনাদের সাথে কথোপকথন করতে আমার অনেক ভালো লাগে বেসিক্যালি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কমেন্ট আপনাদের জন্য রিড আউট করবো, বিকজ যেহেতু আমাদের শো শেষ আছে কিন্তু এটা অনেক বড় একটা নরখাতকের স্টোরি ছিল। যেহেতু আপনাদের অনেক চাওয়া পাওয়ার একটা জায়গা থাকে যে এরকম একটা পিশাচ স্টোরি বা ইন্টারেস্টিং কিছু স্টোরি যদি থাকে তাহলে বোধহয় ভালো হয়। সেরকম আজকে কিন্তু একটা একই সাথে ডার্ক এবং সাসপেন্স ফুল এবং একই সাথে বেশ মিস্টেরিয়াস হরর স্টোরি দিয়ে এসেছিলাম। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। আমি একটা একটা করে কমেন্ট যদিগুলো পড়ি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের STM টিপ ভাই লিখেছেন, হ্যালো জোশ ভাই, কেমন আছেন? আপনার শো এর অপেক্ষায় আছি, আজ কার স্টোরি শোনাবেন? এই যে ভাই, শোনাই দিলাম আজকে। এছাড়াও থেকে তাহসিন ইসলাম প্লাবন ভাই লিখেছেন, হ্যালো জোশ ভাই, কেমন আছেন? আজকেও আপনার শো এর অপেক্ষায় আছি, আজকে কার স্টোরি শোনাবেন? এই যে আজকে স্টোরি কিন্তু আমাদের ফয়সাল ভাইয়ের স্টোরি ছিল, শুনিয়ে ফেলেছি। মোজাম্মেল হক লিখেছেন, হে ব্রো ওয়াসআপ, আজকে স্টোরিটা দারুণ হবে। এক্স্যাক্টলি আপনার পছন্দের স্টোরি দেওয়া আছে। এছাড়াও থেকে রিফাত বাবা কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, সালাম প্রেত ভাইয়া, লাইভ মোবারক, চলে আসলাম প্রেতের সাথে, লাইভ লাভ ইউ প্রেত, লাভ ইউ জোশ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও থেকে মোজাম্মেল হক ভাই আরো কমেন্ট করেছিলেন, ফুল স্টোরিটা শুনতে পারলাম লোডশেডিং এর জন্য। ও রেডি, সমস্যা নেই, এপিসোড শেষ হয়ে যাবে একটু পরেই, শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কমেন্ট করে ডেফিনেটলি আপনারা কমেন্ট বলছি আপনারা পুরো স্টোরিটা শুনতে পারবেন, বিকজ আপলোড করাই থাকবে, আপনারা জাস্ট শুনে নেবেন তাহলে চলবে। সো এই হচ্ছে বিষয়। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে কিছু কথাগুলো, সে হচ্ছে আসছে কিন্তু ঈদুল আজহা, অর্থাৎ আগামী মাসে কিন্তু ঈদুল আজহা, এবং আমার প্ল্যান থাকবে আপনাদেরকে অবশ্যই ঈদ স্পেশাল এপিসোড উপহার দেওয়ার। যদি সম্ভব হয় তাহলে ঈদ স্পেশাল এপিসোড অবশ্যই আমার তরফ থেকে থাকবে, এবং আপনারা অনেকেই গল্প পাঠান, অনেকেই ঘটনা পাঠান, এবং এবারও কিন্তু দারুণ দারুণ সব ঘটনা কিন্তু শেয়ার হবে। আপনারা ঘটনা কানেক্ট করে পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, যেখান থেকে পারেন দারুণ দারুণ সব ঘটনা আপনারা কালেকশনে অবশ্যই আনতে হবে। আমি সেটা চাই যে আপনারা ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দেবেন। এছাড়াও দিকে STM টিপ কমেন্ট করেছেন, আমার ফেভারিট সরি অবিনাশ মুখার্জির স্টোরি কবি শুনতে পারবে। আমার মনে হচ্ছে ঈদ স্পেশালে আপনারা ডেফিনেটলি মোটামুটি ধরে রাখেন যে শুনতে পারবেন, বিকজ আমি আসলে ফুল স্টোরিটার জন্য অপেক্ষা করছিলাম, সেটা পেয়ে গেছি, এবং মনে হচ্ছে স্পেশাল দিনে যদি স্পেশাল স্টোরিটা শোনানো যায় তাহলে বোধহয় বেশি সুন্দর হবে। এবং আপনাদের জন্য কিন্তু ওই দিন আবারও ফাদার জনের একটা স্টোরি হয়তোবা থাকবে, আপনারা বেশ পছন্দ করেন বোঝাই যাচ্ছিল। এবং গত এপিসোড আমি দেখেছি যে ফাদার জনের যে স্টোরিটা নিউতি যেটা আমি প্রকাশ করেছি সবাই অনেক পছন্দ করেছিলেন। সো হয়তো আবারও ফাদার জনের স্টোরি আসবে, এটা ডিপেন্ড করে আপনাদের কমেন্টের উপর, আপনাদের পছন্দের উপর, আসলে আপনারা কি শুনতে পছন্দ করেন। এছাড়া আমাদেরকে মোজাম্মেল হক ভাই লিখেছেন, ভাই লাইভে কিছু কমেন্ট পড়লে ভালো লাগতো, আমি তো কমেন্টই পড়ছি বেসিক্যালি। আর এছাড়া আমাদেরকে অনেকগুলো কমেন্ট এসেছে বেসিক্যালি, ধীরে ধীরে সবগুলো কমেন্ট আমার মোটামুটি পড়া শেষ, এবং আপনাদেরকে এতটুকুই বলা ছিল যে প্রেত যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই কিন্তু আপনারা কিন্তু প্রেতের চাইলে কিন্তু গল্পগুলো কিন্তু আপনারা প্রেতের যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু পাঠাতে পারেন। ফেসবুকের পেজের নাম হচ্ছে প্রেত বাই জেফ্রি খান, আপনারা কিন্তু প্রেত বাই জেফ্রি খানেও কিন্তু চাইলেই আপনারা কিন্তু গল্প পাঠাতে পারেন। আবার আমার মনে হয় সেটার কোনো দরকার নেই, আপনারা সরাসরি ইমেল করলে সবচেয়ে ভালো হবে। ইমেল আইডিটা আবারও বলে দিচ্ছি, প্রেথ ডট সাধন মিউজিক অ্যাট রেট জিমেল ডট কম, PRET ডট SHADHINMOSSC অ্যাট রেট জিমেল ডট কম। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং আপনারা অবশ্যই ঘটনাগুলো কালেক্ট করে পাঠাবেন। অনলাইন থেকে কালেক্ট করতে পারেন, আবার চাইলে আপনারা নিজে লিখেও পাঠাতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। সো দিস ইজ ইট, আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বিকজ অলরেডি এক ঘন্টার শো হয়ে গেছে এবং আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আপনাদের সাথে দারুণ কিছু সময় এবং আপনাদের কিছু কমেন্ট পড়তে পারলাম, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল, ভালো লাগলো আপনাদের সাথে অনেকদিন পর আড্ডা দিয়ে। আর ওকে, আমাদের লাস্ট একটা কমেন্ট এসেছে, মোজামিল হক লিখেছেন, লাইভের শুরুতে বলেছিলাম। হ্যাঁ, লাইভের শুরুতে ইনশাল্লাহ এর পরের এপিসোড আমরা চেষ্টা করব ডেফিনেটলি, এবং আশা করছি আজকের এপিসোড বেশ ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন, আবারও বলছি আপনাদের কমেন্ট খুব বেশি দরকার, এবং এপিসোড শেষ করার পরেই অবশ্যই কমেন্টগুলো দেখবেন এবং ওই অনুযায়ী কমেন্ট যেরকম আপনারা কমেন্ট করবেন সেরকমই এপিসোড আপনাদের কাছে আসবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করব না, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে, আবারও দেখা হবে আগামী মঙ্গলবার প্রেতের নতুন এপিসোডে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।